শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা আল্লাহর সাহায্যে পরিকল্পনা করেছি তৌরাতে উল্লেখিত মুসা নবীর বিষয়ে যা অধ্যয়ন করেছি তা সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করব। তৌরাত হচ্ছে নবীদের পবিত্র কিতাবের প্রথম অংশ। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে সকল কিতাবের ভিত্তি যা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করেছেন। যা আমরা সচরাচর শুনে থাকি তা আমরা এই অংশের দ্বারা যাচাই করে দেখতে পারি। যে বিষয়টি আমাদের কানে আসছে তা কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা আমরা তা যাচাই করে দেখতে পারি। পাঁচটি কিতাবের সমন্বয়ে তৌরাত গঠিত। প্রথম কিতাবটিকে বলা হয় পয়দায়েশ। পয়দায়েশের 15টি অধ্যায় আছে। আমাদের আলোচনায় আমরা 11 অধ্যায় পর্যন্ত অধ্যয়ন করেছি। আপনি কি স্মরণ করতে পারেন আল্লাহর কালামের প্রথম আয়াতটিতে কি লেখা আছে? আসুন আমরা আবারও এটি পড়ি। এখানে লেখা আছে,
সৃষ্টির শুরুতে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন।
তারপর আমরা দেখলাম আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে হাজার হাজার শক্তিশালী আত্মা সৃষ্টি করেছিলেন, তাদেরকে ফেরেস্তা বলা হয়। ফেরেস্তাদের মধ্যে একজন অন্যদের তুলনায় খুব চতুর এবং সুন্দর ছিল। তার নাম ছিল শুকতারা অথবা লুসিফার। লুসিফারকে আল্লাহ ফেরেস্তাদের প্রধান করেছিলেন। যাই হোক, কিতাব বলে লুসিফার এক সময় আল্লাহর উপরের স্থানে উঠতে চেয়েছিল। তার হৃদয় থেকে সে আল্লাহকে অসম্মান করেছিল, আল্লাহর স্থানে নিজেকে বসাতে চেয়েছিল। তখন অনেক ফেরেস্তারাও তার এই গুণের সাথে যুক্ত হয়েছিল, যার কারণে আল্লাহ লুসিফারকে এবং দুষ্ট ফেরেস্তাদের বহিষ্কার করেছিলেন, কারণ আল্লাহ গুণা সহ্য করেন না। লুসিফারের নাম পরিবর্তন করে নাম দেওয়া হয়েছিল শয়তান, যার অর্থ বিপক্ষ। শয়তান এবং তার সঙ্গীদের বহিষ্কার করার পর আল্লাহ তাদের উদ্দেশ্যে জাহান্নামের আগুন সৃষ্টি করেছিলেন, যে আগুন কখনো নিভে যায় না। কিতাব বলে শেষ বিচারের দিনে আল্লাহ, যিনি নিজে ধার্মিক, তিনি শয়তান এবং যারা শয়তানকে অনুসরণ করে তাদের সবাইকে সেই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন। তারপর আমরা পড়েছি কিভাবে মাবুদ, মহাআকাশ, পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করেছিলেন। তিনি এই দুনিয়ার বাহিরে অন্য কিছু ব্যবহার করেননি। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছিলেন মানুষের জন্য। মানবজাতিকে আল্লাহ তার গৌরব এবং আনন্দের জন্যই সৃষ্টি করেছিলেন। মানুষ হচ্ছে আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি, কারণ মানুষ আল্লাহর মতো করে সৃষ্টি হয়েছিল। আল্লাহ মানুষের সাথে একটি গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছিলেন, যার কারণে আল্লাহ মানুষের প্রাণে বুদ্ধিমান আত্মা দিয়েছিলেন যেন মানুষ আল্লাহকে জানতে পারে। আল্লাহ মানুষকে হৃদয় দিয়েছিল যেন তাকে ভালোবাসতে পারে। আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছিলেন যেন মানুষ তার বাধ্যতা এবং অবাধ্যতার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে। তৌরাতের 2 অধ্যায়ে আমরা পড়েছি আল্লাহ দুনিয়াতে এদন বাগান স্থাপন করেছিলেন এবং মানুষকে সেখানে রেখেছিলেন। আল্লাহ মঙ্গলময়, তিনি আদমকে বেঁচে থাকার জন্য সব কিছু দিয়েছিলেন যেন আদম শান্তি এবং উন্নতির সাথে জীবনযাপন করতে পারে। যেদিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন তিনি আদমকে বলেছিলেন,
তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু নেকিবোধি জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে।
এইভাবে আমরা দেখি যে আল্লাহ কিভাবে আদমের সামনে একটি সাধারণ পরীক্ষা রেখেছিলেন। আল্লাহ তার সৃষ্টি মানুষের সাথে একটি অর্থপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছিলেন, যার কারণে আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন। মানুষকে তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। হয় মানুষ তার বাধ্য হয়ে মহব্বত দেখাবে, নয়তোবা তার অবাধ্য হবে। 3 অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে দুনিয়াতে গুনাহ নেমে এসেছিল। কিতাব আমাদের দেখায় যে একদিন যখন আদম এবং হাওয়া আল্লাহর বলা নিষিদ্ধ গাছের সামনে ছিলেন, তখন শয়তান একটি ধূর্ত সাপের বেশে এসে বলেছিল,
আল্লাহ কি সত্যি তোমাদের বলেছেন যে বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? জবাবে স্ত্রীলোকটি বললেন, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্বন্ধে আল্লাহ বলেছেন, তোমরা তার ফল খাবেও না, ছোবেও না, তা করলে তোমাদের মৃত্যু হবে। তখন সাপ স্ত্রীলোকটিকে বলল, কখনো না, কিছুতেই তোমরা মরবে না। আল্লাহ জানেন, যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, তাতে নেকিবদির জ্ঞান পেয়ে তোমরা আল্লাহর মতোই হয়ে উঠবে।
এইভাবে আমরা দেখেছি যে কিভাবে শয়তান আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলেছিল। আল্লাহ আদম এবং হাওয়াকে কি বলেছিলেন, যদি তারা এই নিষিদ্ধ গাছের ফল খায় তাতে কি হবে? কার কথা আদম এবং হাওয়া শুনেছিল এবং অনুসরণ করেছিলেন? তারা কি আল্লাহর কালাম অনুসরণ করেছিলেন নাকি শয়তানের পথ অনুসরণ করেছিলেন? হায়, কিতাবে লেখা আছে আদম এবং হাওয়া শয়তানের কথা শুনেছিলেন এবং আল্লাহর নিষেধ করা গাছের ফল খেয়েছিলেন। শয়তান হাওয়াকে ঠকিয়েছিল যেন তিনি সীমা অতিক্রম করে। আদম নিজ ইচ্ছায় আল্লাহর আদেশ অমান্য করেছিলেন এবং শয়তানকে অনুসরণ করেছিলেন। এইভাবে পবিত্র কিতাব বলে,
একটি মানুষের মধ্য দিয়ে গুনাহ দুনিয়াতে এসেছিল ও সেই গুনাহের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ গুনাহ করেছে বলে এইভাবে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে।
পরিণামে আল্লাহ আদম এবং হাওয়াকে পরমদেশের বাগান থেকে বহিষ্কার করেছিলেন। আল্লাহর কথা মতো আল্লাহ কাজ করেছিলেন। তাদেরকে বহিষ্কার করার আগে আল্লাহ তাদের ওয়াদা করেছিলেন যে আদম সন্তানদের নাজাত দেওয়ার জন্য তিনি একজন নাজাতদাতা পাঠাবেন, যাতে সবাই শয়তানের শক্তি, গুনাহ এবং মৃত্যুর হাত থেকে নাজাত পেতে পারে। এই ওয়াদা নিশ্চয়তার প্রকাশের জন্য আল্লাহ একটি প্রাণীকে জবাই করেছিলেন এবং আদম হাওয়াকে চামড়ার পোশাক তৈরি করে দিয়েছিলেন। এই কোরবানির মাধ্যমে আল্লাহ আদম এবং হাওয়াকে শিক্ষা দিয়েছিলেন যে
গুনাহের বেতন হচ্ছে মৃত্যু, রক্তপাত না হলে গুনাহের মাফ হয় না।
চতুর্থ অধ্যায়ে আদমের দুই সন্তানের কাহিনী আমরা পড়েছি, কাবিল এবং হাবিল। আমরা দেখেছি কিভাবে হাবিল আল্লাহর উদ্দেশ্যে একটি নিখুঁত মেষ বা ভেড়া গুনাহের কোরবানি হিসাবে জবেহ করেছিল, ঠিক যেমন আল্লাহ তার মা বাবার জন্য করেছিল। যাই হোক, কাবিল তার নিজের মতো করে আল্লাহকে খুশি করতে চেয়েছিল। তিনি সেই সব কিছু এনেছিলেন যা দুনিয়ার ফসল থেকে জমা করেছিলেন, আর আল্লাহ এই মাটিকে অভিশাপ দিয়েছিলেন। এইভাবে কিতাব বলে,
মাবুদ হাবিল ও তার কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিল ও তার কোরবানি কবুল করলেন না।
আল্লাহ কাবিলকে সুযোগ দিলেন যাতে কাবিল তার গুনাহ স্বীকার করতে পারে এবং আল্লাহর দেখানো ধার্মিকতার পথ অনুসরণ করে, কিন্তু কাবিল রেগে গিয়েছিলেন এবং তার ছোট ভাই হাবিলকে হত্যা করেছিলেন। এরপর আল্লাহ আদম এবং হাওয়াকে শীশ নামের আরও একজন সন্তান দিয়েছিলেন। শীশ ও হাবিলের মতো ছিলেন, আল্লাহর উপর ইমান এনেছিলেন এবং কোরবানির রক্ত দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন। এইভাবে আমরা আদমের বংশধরদের দুটি তালিকা দেখতে পাই, কাবিলের বংশধর এবং শীশের বংশধর। কাবিলের বংশধরেরা আল্লাহর উপর ইমান আনেনি, কিন্তু শীশের বংশধরদের মধ্যে ইমানদার লোক ছিলেন। হনক শীশের বংশধর ছিলেন। একটি দুর্নীতিগ্রস্ত প্রজন্মে হনক আল্লাহর দেখানো পথে চলতেন। হনকের একজন মহান নাতি ছিল, আর সে হচ্ছে নূহ। নূহের সময়ে আল্লাহ আদম সন্তানদের ধ্বংস করতে চেয়েছিলেন তাদের দুষ্টতার কারণে। এই মন্দ সময়ে নূহ আল্লাহর উপর ইমান বজায় রেখেছিলেন, যার কারণে আল্লাহ তাকে একটি জাহাজ নির্মাণ করতে বলেছিলেন, যে জাহাজটি নূহের পরিবার, কিছু প্রাণী এবং যারা তাদের গুনাহ থেকে মন ফিরিয়ে ইমানদার হবে তাদের জন্য আশ্রয়স্থল হবে। যতদিন নূহ জাহাজ নির্মাণ করেছিলেন ততদিন আল্লাহ ধৈর্য সহকারে গুনাহগারদের ডেকেছিলেন। বেশ অনেক বছর আল্লাহ গুনাহগারদের ডেকেছিলেন। যাই হোক, নূহ এবং তার পরিবার ছাড়া কেউ আল্লাহর আহ্বানে সাড়া দেয়নি। এইভাবে আল্লাহ তার ওয়াদামতো সব করেছিলেন। যারা সত্যে ঈমান আনেনি তাদের প্রত্যেকের বিচার আল্লাহ করেছিলেন। নূহ এবং তার পরিবার ছাড়া সবাই মহাবন্যায় ধ্বংস হয়েছিল। নূহের তিনজন ছেলে ছিল, সাম, হাম এবং ইয়াফস। সারা দুনিয়াতে সকল জাতি এই তিনজনের বংশধর। যাই হোক, তাদের বেশিরভাগ বংশধর খুব দ্রুত আল্লাহকে এবং তার কালাম ভুলে গিয়েছিল। আমাদের শেষ অধ্যায়ে আমরা শিখেছি কিভাবে নমরুদ এবং তার সঙ্গীরা সকল লোকদের একত্র করতে চেয়েছিল এবং একটি মহৎ শহর নির্মাণ করতে চেয়েছিল যেখানে একটি বড় দালান হবে। তারা বিদ্রোহ করেছিল। যাই হোক, আল্লাহ তাদের কথা ভিন্ন করে দিয়েছিলেন এবং দুনিয়ার চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। শহরটির নাম ছিল ব্যাবিলন, যার অর্থ বিশৃঙ্খলা। আমরা সংক্ষেপে দেখলাম পয়দায়েশ এক অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত কি অধ্যয়ন করেছি। তাহলে কিভাবে আমরা এই সমস্ত কাহিনীগুলোকে সংক্ষিপ্ত করতে পারি? সৃষ্টির শুরুর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছে? এখানে শিক্ষা গ্রহণের মতো অনেক বিষয়ই আছে, কিন্তু আজকে আমরা তার থেকে দুটি বিষয় বিশ্লেষণ করব। প্রথম বিষয়, মানুষ অধার্মিক। শিক্ষা গ্রহণের মতো আরও একটি সত্য হচ্ছে আল্লাহ ধার্মিক। আমাদের অধ্যয়নে আমরা বারেবারে দেখেছি মানুষের অধার্মিকতা। আমরা এটি শুরু থেকেই পরম দেশের বাগানে দেখতে পেয়েছি, যখন আদম এবং হাওয়া আল্লাহর নিষেধ করা গাছের ফল গ্রহণ করলেন। এই একই স্বভাব আমরা আদমের প্রথম সন্তান কাবিলের মধ্যে দেখেছি, যিনি আল্লাহর প্রতিষ্ঠিত কোরবানির পথ অনুসরণ করেননি। আমরা এই একই বিষয় লক্ষ্য করেছি কাবিলের বংশধরদের মধ্যে। তারা ছিল নূহের প্রজন্ম এবং ব্যাবিলনের দালান নির্মাণকারীরা। সংক্ষিপ্তভাবে আদম সন্তানদের কাহিনী হচ্ছে মানুষ অধার্মিক। যেভাবে কিতাবে লেখা আছে,
সবাই গুনাহের অধীন, ধার্মিক কেউ নেই, একজনও নেই। সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসঙ্গে খারাপ হয়ে গেছে। ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
যেভাবে আমরা দেখেছি মানুষের অধার্মিকতা, সেভাবে আমরা দেখেছি আল্লাহর ধার্মিকতা। কিতাব আমাদের বলে,
যে কথা আমরা ঈসা মসীহের কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি তা এই, আল্লাহ নূর, তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই।
আমরা ধার্মিকতার সাক্ষী। তিনি লুসিফারকে গর্ভ এবং বিদ্রোহের জন্য বহিষ্কার করেছিলেন। আমরা এটি আবার দেখতে পাই যখন আল্লাহ আদম এবং হাওয়াকে অবাধ্যতার জন্য বহিষ্কার করেছিলেন। তারপর আল্লাহ তার ধার্মিকতা আবারও প্রকাশ করলেন। তিনি ওয়াদা করেছিলেন একজন পবিত্র নাজাতদাতা পাঠাবেন, যিনি আদম সন্তানদের গুনাহের ঋণ পরিশোধ করবেন। এমনকি আমরা আল্লাহর নিয়মেও ধার্মিকতা লক্ষ্য করি, যেখানে আছে,
রক্তপাত না হলে গুনাহের মাফ হয় না।
আল্লাহ তার ধার্মিকতা তুলে ধরেছিল যখন হাবিলের মেষ কোরবানি গ্রহণ করেছিলেন এবং কাবিলকে অগ্রাহ্য করেছিলেন, কারণ কাবিল আল্লাহর ক্ষমার পথ অবজ্ঞা করেছিলেন। নূহের সময় আমরা আল্লাহর ধার্মিকতা দেখতে পেয়েছি। তিনি বহু বছর গুনাহের পথ থেকে ফিরে আসার জন্য মানুষদের সময় দিয়েছিলেন। যারা তার পথে আসেনি তিনি তাদের মহাবন্যার মাধ্যমে ধ্বংস করেছিলেন। আমরা আমাদের শেষ অধ্যয়নে দেখেছি যে আল্লাহ কিভাবে তার ধার্মিকতা দেখিয়েছিলেন। তিনি ব্যাবিলনের বিদ্রোহীদের ভাষা ভিন্ন করে দিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ ধার্মিক এবং তিনি মানুষের ধার্মিকতা অনুসারে বিচার করে থাকেন। অধার্মিক গুনাহগার তাদের অপূর্ণ ভালো কাজের দ্বারা সন্তুষ্ট করতে পারে না। যদি কোথাও গুনাহের দাগ থাকে সেখানে অবশ্যই আল্লাহ বিচার করবেন এবং দোষী করবেন। কিতাব বলে,
আমাদের আল্লাহ ধ্বংসকারী আগুনের মতো, মাবুদি তার বান্দাদের প্রতি ন্যায় বিচার করবেন। জীবন্ত আল্লাহর হাতে পড়া কি ভয়ঙ্কর ব্যাপার!
এইভাবে তৌরাতের প্রথম একাদশ অধ্যায়ে আল্লাহ আমাদের জন্য তুলে ধরেছেন একটি গুরুত্বপূর্ণ সত্য, আর তা হচ্ছে আল্লাহর ধার্মিকতা। তার মানে কি এই দ্বারায় অধার্মিক লোকদের কোনো সম্ভাবনা নেই যে আল্লাহ তাদের গ্রহণ করবে? আল্লাহর প্রশংসা করুন, গুনাহগারদের জন্য আশা আছে। আল্লাহর দয়ায় একটি পথ আছে, যে পথে আদম সন্তানেরা নিজেকে সঠিক বলে দাবি করতে পারবে। আপনি নাজাতের পথ সম্পর্কে জানেন যা আল্লাহ গুনাহগারদের জন্য প্রস্তুত করেছেন? যদি আপনি এখনও আল্লাহর ধার্মিকতার পথ সম্পর্কে না জানেন, তাহলে আমাদের পরবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, যাতে আমরা নবী ইব্রাহিমের বিষয়ে অধ্যয়ন করতে পারি, যাকে বলা হয় আল্লাহর বন্ধু। ইব্রাহিমের অসাধারণ কাহিনীতে আমরা দেখব যারা অধার্মিক তারা কিভাবে আল্লাহর সামনে ধার্মিক হতে পারে।
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851।
আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা যা আজকে অধ্যয়ন করেছি তার চিন্তাশক্তি দ্বারা আল্লাহ আপনার মঙ্গল করুন। মনে রাখবেন, আল্লাহর কালাম বলে,
পাক কিতাবে যা কিছু আগে লেখা হয়েছিল তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যাতে আমরা ধৈর্য ও উৎসাহ লাভ করি এবং তার ফলে আশ্বাস পাই।